শুভ সন্ধ্যা। আজ সোমবার 25শে ডিসেম্বর 2006 সন, 18ই পৌষ, বাংলা 1413। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, সাদেকুর রহমান। শ্রোতা বন্ধু, আপনাকে বড়দিনের শুভেচ্ছা। যীশু খ্রিস্টের শান্তির বাণী, ভালোবাসার বাণী যেন আপনার জীবনে বাস্তবায়িত হয়। আজ আমাদের বছরের শেষ অনুষ্ঠান। বছরের শেষে শ্রোতা বন্ধু, আপনাকে আমরা পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাব। সশরীরে যাব না, ক্যানবেরার আব্দুল হান্নানের সাথে মানুষ চক্ষে যাব। উনি অল্প কিছুদিন আগে অ্যান্টার্কটিকা থেকে ঘুরে আসলেন, ওনার সাথে আমরা একটু আড্ডা দেব। ওনাকে আমি প্রথমেই জিজ্ঞেস করলাম উনি কেন এবং কিভাবে গেলেন ওখানে।
আচ্ছা, আমি 93-94 আমি তাসমানিয়াতে ছিলাম, তখন আমি ওখানে সার্ভেয়ার ছিলাম। তো ওইখান থেকে তখন ওই অরোরা অস্ট্রেলিয়ার জাহাজটাতে আমি সার্ভে করতে গিয়েছিলাম। তো ওইখানে আমি চিফ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম আন্টার্কটিক কিরকম, বলে খুব সুন্দর। তো তখন থেকে আমার একবার ইচ্ছা হলো যাওয়ার জন্য আর কি, 10 বছর আগের কথা। তো ক্যানবেরা আসার পরে আর মোটামুটি ভুলে গিয়েছিলাম। তো আমার ক্যানবেরাতে এক কলিগ আছেন, উনি আমাকে বলতেন যে তুমি যাও না একবার ঘুরে আসো। আমি বলি কোথায় কিভাবে যাব, তুমি বলে ঠিক আছে আমি তোমাকে ব্যবস্থা করে দিব একটা। সেপ্টেম্বরের মাঝামাঝি হয়তো আমাকে একটা কোম্পানির কন্ট্যাক্ট অ্যাড্রেস দিল আর পিয়ানো ম্যারিটাইম সার্ভিসেস অফিস আপনার তাসমানিয়াতে। টেলিফোন করলাম, তো বলি ঠিক আছে আমরা তোমাকে ফার্স্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্ক দিব। অক্টোবরের 11 তারিখে আমি এখান থেকে রওনা দিলাম, প্লেনে করে তাসমানিয়া গেলাম, মেলবোর্ন হয়ে তাসমানিয়া চলে গেলাম। তারপরে পরের দিনে আমরা ওখান থেকে রওনা দিলাম।
৬,০০০ টনের
মতো হবে, এটাকে বলে স্পেশাল পারপাস শিপ, মানে এটা সায়েন্টিস্টরা যায়, ওরা অনেক এক্সপেরিমেন্ট করে, শুধু আন্টার্কটিকেও যায় না। ধরেন আমাদের বাংলাদেশের নর্মাল ওশেন গোয়িং শিপের যেগুলো নর্মাল ধরেন 12,000 টন, তার হাফ সাইজ হবে আরকি। ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল, মানে অন্যান্য বড় বড় জাহাজের ইঞ্জিনের মতোই।
তারপরে হোবার্ট থেকে কোথায় গেলেন?
আচ্ছা, প্রথমে আমাদের হোবার্ট থেকে রওনা দিলাম 12 তারিখে, 12ই অক্টোবর।
দক্ষিণ দিকে যাচ্ছি।
ফার্স্টে গেলাম আপনার ম্যাকোয়ারি আইল্যান্ড। আইল্যান্ডটা রকের মধ্যে দেখালো, ওখানে আমি নামতে পারি না, কিন্তু জাস্ট ক্লোজ ছিলাম। ওইখান থেকে একটা লার্ক বলে, ওই লার্কটা হচ্ছে ওইটা পানিতে ভাসে, আবার চাকাও আছে, হুইল আছে, ওটা ওটার মধ্যে যন্ত্রপাতি নিয়ে সমুদ্রে ভেসে গিয়ে সরে উঠে গেল। খুব সুন্দর, আমি ওখান থেকে কয়েক ছবি তুলেছি। যাওয়ার পরপরই আপনাকে একটা ঘটনা বলি, খুব সুন্দর লাগলো আর কি। সকালে ওখানে পৌঁছেছি আমরা ম্যাকোয়ারি আইল্যান্ডে। তখন আমি একটু, মানে আমি যেহেতু নতুন, সবাই আমার অন্যান্য কলিগরা আমাকে বলে তুমি যাও না উপরে, আমি তো ইঞ্জিনে থাকি ম্যাক্সিমাম, তো বলে তুমি উপরে গিয়ে দেখো না কি হচ্ছে। তো উপরে গেলাম সকাল, তখন দেখি দুটো কিলার ওয়েল। আমি সাথে সাথে কেবিনে গিয়ে ছবি ক্যামেরা আনতে আনতে অনেক দূরে চলে গেছে, একটু পেয়েছিলাম আর কি। ওইখানে আমরা বেশিক্ষণ থাকি নাই, ম্যাকোয়ারি আইল্যান্ড যন্ত্রপাতি গুলো নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আমরা দুপুরের পরে রং দিয়ে দিলাম কেসির, ওইটা আন্টার্কটিকে একটা কেসি বলে একটা স্টেশন আছে,
কেসি স্টেশন আরো দক্ষিণে যায়।
কেসি স্টেশনটা আন্টার্কটিক কোস্টে আর কি, ওইখানে একদম ক্লোজ গেছি আমরা। কিন্তু যেহেতু ওখানে নর্মাল অন্যান্য যেমন বন্দর আছে না, ওখানে তো বন্দর নাই, যে ওয়ার্ফ যেটা বলে ওটা তো নাই। তো আমরা ওইখানে আমাদের জাহাজে কিন্তু 3টা হেলিকপ্টার ছিল। ও, যা বলার আগে আরেকটা জিনিস বলি, আমরা যাওয়ার সময় আমাদেরকে, আমরা তো জাহাজে ক্রু 21 জন, বাকি অ্যাবাউট 100 জনের মতো এক্সপিডিশনার ছিল, ওনারা ডিফারেন্ট স্টেশনে নেমে যাবেন আর কি। ম্যাকোয়ারি আইল্যান্ড পর্যন্ত সমুদ্র মোটামুটি, আমি তো অনেকদিন পরে সেল করলাম, সি মোটামুটি ছিল, আমার সি সিক হয় নাই কিন্তু। কিন্তু ম্যাকোয়ারি আইল্যান্ড থেকে কেসি যাওয়ার সময় সমুদ্র খুবই খারাপ ছিল, মানে আমি এত খারাপ দেখি নাই আগে। আপনার 60 ডিগ্রি সাউথ ল্যাটিচিউড পার হওয়ার কিছু পরেই আপনার প্রথমে আমাদের ব্রিজে অফিসার, ডিউটি অফিসার অ্যানাউন্স করলেন ফার্স্ট আইস ইজ সাইটেড। তখন আমরা গেলাম উপরে, প্রথমে দেখতেছি সাদা দেখা যাচ্ছে হরাইজনটা, তারপরে আস্তে আস্তে কাছে আসছে, আস্তে আস্তে প্রথমে বরফ হিট করলাম। বরফ হিট করার সময় দেখলাম পাতলা বরফ, টুকরা টুকরা বরফ পানির উপরে ভাসছে আর কি,
এবং জাহাজ এটা ভেদ করে দেয়।
হ্যাঁ, জাহাজ এটা একদম ইজিলি চলে যাচ্ছে, এটা কোনো অসুবিধা হয় না। তারপরে আস্তে আস্তে আরো আগাচ্ছি আগাচ্ছি, আরো বরফের সাইজ ডিফারেন্ট হচ্ছে। তারপরে আপনার এক সময় দেখলাম প্যানকেক এর মতো গোল 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 বরফ, আচ্ছা তারপরে একদম চারিদিকে বরফ, তখন তো আর পানি দেখা যায় না বলতে গেলে। তারপরে কেসিতে যেতে 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 পরে বড় বড় আইসবার্গ দেখা শুরু করলাম, মানে এত সুন্দর, চিন্তা করা কল্পনা করা যায় না আরকি। জাহাজ অনেক সময় পাশ দিয়ে যেত, আমরা অনেক ছবি তুলেছি, শুধু আমি না অনেক যারা এক্সপেডিশনে ছিলেন তারাও ছবি তুলতেন। তবে আস্তে আস্তে ঠান্ডাটাও বেশি হয়ে গেল, আমি তো ইঞ্জিনিয়ারিং কাজ করতাম, আমি মাঝে মাঝে এসে ছবি তুলতাম। তা আমি একদিন এরকম ছবি তুলতে মাঙ্কি আইল্যান্ড বলে ব্রিজের উপরের জায়গাটা আর কি, ওখানে গিয়ে যখন বরফের ছবি তুলতেছে বিশ্বাস করে না, আমি এক মিনিটের বেশি থাকতে পারি নাই, আমার মনে -30 ডিগ্রির মতো হবে। উইন্ডচিল ফ্যাক্টর নিয়ে কোন রকমের ছবি তুলে দৌড় দিচ্ছি নিচে, বরফ 300-400 মাইলস পর্যন্ত তো সমুদ্রে। আস্তে আস্তে যখন বরফগুলো শক্ত হওয়া শুরু করলো, একটু বড় বড় থিকনেসটা বাড়ল, তখন জাহাজ কিন্তু আগের মতো আর স্পিডে যেতে পারছে না। তখন মাঝে মাঝে বরফের মধ্যে ধাক্কা লাগে, বরফ ভেঙে 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 যায়। তারপরে তখন জাহাজ থেকে হেলিকপ্টার ফ্লাই করে, তো হেলিকপ্টার ফ্লাই করে ধরেন আগে দেখে আসে, তখন আমাদের দেখতে হয় কোন দিকে বরফ কম আছে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে আইসবার্গ দেখে দেখে কেসিতে গিয়ে হাজির হলাম। তো গিয়ে প্রথম কেসি ল্যান্ড দেখলাম আন্টার্কটিক, মানে দেখে খুব সুন্দর লাগলো। আমাদের জাহাজ থেকে কেউই নামতে পারে নাই, ওখানে তো আপনার পোর্ট নাই, তো ওখান থেকে যারা এক্সপেডিশনার ছিলেন তাদেরকে হেলিকপ্টারে, তিনটা হেলিকপ্টার, তো অনেক ট্রিপ দিয়েছে হেলিকপ্টার। তো ওখানে আমরা মনে হয় 2 দিন ছিলাম, ওখান থেকে আমরা মসনের দিকে রওনা দিলাম। মসনে আরো কিছু এক্সপেডিশনার ছিলেন, আবার 35 টন কার্গো ছিল। কেসিতে গেলাম, তো কেসি থেকে আবার ব্যাক করতে হয়েছে উত্তরে আসে, যখন বরফ আবার কমে গেল তখন আবার আমরা পশ্চিমের দিকে গেলাম, বুঝছেন। দিয়ে আবার পশ্চিমের দিকে গিয়ে যখন মসনের কাছাকাছি আসলাম তখন আবার দক্ষিণের দিকে গেলাম। মসন থেকেও প্রায় 300-400 মাইল বরফ ছিল, কিন্তু আমাদের কথা ছিল মসনে আমরা তো কাছে যেতে পারবো না, কেন বরফ থাকবে, 40 মাইল দূরে থাকব। ওখান থেকে হেলিকপ্টার করে সব মাল মানুষ সবাইকে ড্রপ দিয়ে আবার ওখান থেকে ডেভিসে চলে যাবো আর কি। কিন্তু মসনে যাওয়ার পরে, আচ্ছা এক মজার ঘটনা একটা বলি আর কি, আমরা যখন কেসি থেকে ফিরে আসছি আবার রাত্রে, আমার তখন আমার ইঞ্জিনিয়ারিং ডিউটি ছিল, হঠাৎ খুব জোরে জাহাজটা ধাক্কা দিল, দেওয়ার পরে আপনার জাহাজটা বরফে আটকে গেল। এরকম ঘটনা আছে, জাহাজ যদি বরফে আটকে যায় 1-2 সপ্তাহ লাগতে পারে ওখান থেকে বেরিয়ে আসতে আর কি। তো ওখানে জাহাজটা আটকে যাওয়ার পরে অনেক চেষ্টা করছে, মানে ঘন্টা 3-4 ইঞ্জিন খুব ফোর্সে পিছনে যায় সামনে যায়, জাহাজ তো নড়ে না। আমাদের জাহাজে একটা স্পেশাল এ আছে, আইস হিলিং বলে, যখন জাহাজটা বরফে ধরেন ভাঙে তখন জাহাজটাকে হিল করা, মানে এক জায়গায় কাত করার জন্য একটা ট্যাঙ্কে পানি প্রেশারে পানি একদিকে চলে যায়, তো জাহাজটা হিল হয়ে যায়। তো ধরেন জাহাজ গিয়ে বরফে ধাক্কা দিল, এখন জাহাজ যখন জাহাজ তো ভারী আছে ধরেন 6,000 টন, এখন যদি আপনার হিল হয়ে যায় তখন ওই জাহাজের ভারিতে ওয়েটে আপনার বরফটা ভেঙে যায়। তো ওই হিলিং যন্ত্রটা কাজ করছিল না, আমাকে বলল যে হিলিং যন্ত্রটা কাজ করছে না, এখন আমাদের রাত্রে ঠিক নালে তো বেরোতে পারছি না। একটা আমরা পরে দেখলাম একটা ভালভ আছে, ওটা আপনার রিমোট কন্ট্রোল, ওটা কাজ করে না, ওটা আছে একদম টানেলের ভিতরে, এখন এই রাত্রে টানেলের ভিতরে যেতে হবে। যখন আমি অর্ধেক নেমে সবকিছু খুললাম, এখন আমাকেই যেতে হবে তো ওখানে খুঁজতে, জাহাজের মধ্যে এখন খুব ন্যারো স্পেস, কিন্তু তো যাই হোক সাহস টাহস করে খোলা শুরু করলাম যাবো আর কি। তো আল্লাহর কি রহমত, ওটা নিজে নিজেই চিফ ইঞ্জিনে ওটা সুইচ অন অফ করতে করতে এক সময় ওটা অন হয়ে গেছে, বাল্বটা খুলে গেছে, আর আমাকে ভিতরে যেতে হয় না, নাহলে ওটা খুব টাফ জব ছিল। আচ্ছা, তারপরে 3-4 ঘন্টা পরে বরফ থেকে আমরা বেরিয়ে আসলাম। আপনার বেরিয়ে যেতে যেতে ভোরের দিকে আবার বরফে আটকালাম, তো যাই হোক সেটাও আবার আমরা 3-4 ঘন্টা পরে আবার ওখান থেকে বেরিয়ে আসার পরে মসনের দিকে, মসনের না নর্থের দিকে গেলাম। যখন দেখলাম আইসটা একটু কমে গেছে তখন ওয়েস্টের দিকে গেলাম। যাওয়ার পরে ওখান থেকে 3-4 দিনের রাস্তা ছিল, ওখান থেকে মসনে সাউথের দিকে যাচ্ছি মসনে। তো ওখানে তো আইস আস্তে আস্তে দেখি ঘন হচ্ছে, অ্যাবাউট ধরেন 100-120 মাইল মসন থেকে আমরা গিয়েছি, তারপরে আর যাওয়া যায় না। তো হেলিকপ্টার ফ্লাই করলো, হেলিকপ্টার ফ্লাই করে ওনারা দেখলেন যে আমি দা ডেক সাইড এর ওনারা যান, ওনারা দেখলেন যে না বরফ চারিদিকে বরফ, আমরা কোনো জায়গায় যেতে পারবো না। তারপর দেখি ওয়েদার খারাপ হওয়া শুরু করলো, খুব বাতাস হয় ব্লিজার্ডের মতোই আর কি, হোয়াইট আউট হয়ে যায় একদম, কিছু দেখা যায় না। তখন ডিসিশন নেওয়া হলো না আমরা এখানে ওয়েট করব, 120 মাইল গেলাম তো। তখন ক্যাপ্টেন দেখলো যে দেখলেন যে ওখানে জাহাজ হয়তো আটকে যেতে পারে বরফে, তখন উনি আর একটু ব্যাক করলেন, প্রায় 120 মাইলস এর মতো ব্যাক করে আমরা ওখানে ওয়েট করা শুরু করলাম, দেখি ওয়েদার ভালো হলে তারপরে আমরা যাবো আর কি। তারপরে ওয়েট করতে করতে প্রায় 7-8 দিন এখন এখানে ওয়েট করতে,
মানে আপনার 7-8 দিন একটা জায়গায় আটকা,
মোটামুটি ধরেন এক জায়গায় আছি, একটু 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 নড়ি আর কি, কিন্তু ইঞ্জিন চলছে, কিন্তু ইঞ্জিন বন্ধ হয় না, ইঞ্জিনের কনজামশন ফুয়েল কনজামশন চলছে। আরেকটা অসুবিধা, আমরা বেশি দিন ওয়েট করতে পারবো না, তাহলে আমাদের তেল থাকবে না ফিরে আসার জন্য। তো ওয়েট করতে করতে আপনাকে একটা মজার কথা বলি, আমরা কিভাবে ওয়েট করি আর ওখানে তো আমরা নোঙ্গর করতে পারি না, কারণ অনেক গভীর, তো বড় একটা আইস দেখে তো ওই আইসটাকে আমরা পুশ করতে থাকি ইঞ্জিন চালিয়ে। পিছন থেকে পানি যদি থাকে তাহলে ইঞ্জিন চলছে, প্রপেলার ঘুরছে, আপনার তো একটা খালি জায়গা থাকে আর কি, যাতে আর যদি কোনো প্রবলেম হয় ওখান থেকে সরে আরেক জায়গায় যায়। তো এইভাবে আছি, একদিন ভোরবেলা আমি উপরে গেলাম। আচ্ছা ভোরবেলা, এখন আপনাকে দিন রাতের কথা বলি আর কি, ওইখানে মৌসুমে প্রায় রাত্রে 12:30 দিকে আপনার সূর্য ডুবে। এখন ডিসেম্বরের দিকে তো মানে অন্ধকার হয় না বলতে গেলে, তখন আমরা যখন ছিলাম আর কি, সেটা নভেম্বরে 11:30-12 সময় সূর্য ডুবে, একটু টয়লেটের মতো থাকি ঘন্টাখানে, তারপরে আবার আলো হয়ে সূর্য উঠে যায়। আমি 3টার সময় দেখেছি পরিষ্কার বাইরে। তো আমি এরকম ভোরবেলা উঠে আপনার ব্রিজে গেছি, পানি দেখছি, একটু ব্লিজারের মতো মানে কি বলে স্নো, হঠাৎ পিছনে দেখি একটা হুইল জাহাজের পিছনে একদম আমার কাছেই দেখা যাচ্ছে। তো আমার কাছে ক্যামেরা ছিল না, আমি জোরে কেবিনতে গিয়ে ক্যামেরা নিয়ে আসছি, ওটা চলে গেছে, তা আমি আর হুইলের ছবি তুলতে পারিনি। ওইখানে আমরা ধরেন 7 দিন ওয়েট করার পরে ডিসিশন নিলেন, হোবার্ট থেকে ডিসিশন দেওয়া হলো যে আমরা আর ওখানে ওয়েট করতে পারবো না। মহসেনে যারা এক্সপিডিশনাররা ছিলেন ওইখানে তারা তো আর ফিরে আসতে পারবেন না, ওনাদের জন্য তো খুব স্যাড ব্যাপার, ধরেন ওনারা 1 বছর ধরে আছেন ওইখানে। আমরা খারাপ ফিল করছি, কারণ আমরা এত কষ্ট করে আসলাম, কোন কাজ যদি না হয় এত তেল পুরালাম, আবার যদি এখান থেকে চলে যেতে হয়। ডিসিশন না হলো আমরা ডেভিসের দিকে চলে যাবো, আর ওয়েট করবো না। কেসি আর মহসেনের মাঝামাঝি হচ্ছে ডেভিস, এখন আবার এটা ইস্টের দিকে যেতে হবে। ডিসিশন না হলো আমরা চলে যাব, কিন্তু সকালের দিকে যদি ওয়েদার ভালো হয় তাহলে শুধু হেলিকপ্টার ফ্লাই করবে, কোনো মালপত্র নিবে না, হেলিকপ্টার ফ্লাই করে কয়েকজন এক্সপেডিশনারকে, 19 জন আমার কথা ছিল, 19 জন এক্সপেডিশনের মধ্যে যতজনকে নামানো যায় হেলিকপ্টার ফ্লাই করে, জাহাজ চলছে কিন্তু হেলিকপ্টার ফ্লাই করে মৌসুমে নামিয়ে দিবে। আর ওইখান থেকে আমার মনে হয় 9 জন এক্সপেডিশনার আসছিল, তো আমরা ওখানে ম্যানেজ করে ফেলছি। 19 জনকে পারা যায় নাই, 16 জনকে নামিয়ে দিয়েছে আর 9 জনকে নিয়ে আসছে। পরে আমি যারা ডেভিস মৌসুমে ছিলেন তাদের সাথে পরে জাহাজে আলাপ হলো, তারা খুব খুশি যে তারা আসতে পারছে আর কি। আমার টনি বলে একজন ছিলেন, সে আমাকে আসার জাস্ট হোবার্টে আসার সময় বললেন যে থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং আস সেফলি টু হোম। আমাকে খুশি লাগলো যে না ভদ্রলোক, ইট ওয়াজ ভেরি হ্যাপি। তারপরে ওখান থেকে আমরা ডেভিসের দিকে গেলাম। ডেভিসে আচ্ছা এর মধ্যে ডেভিসে 1 সপ্তাহ আগে খুব ঝড় হয়েছিল ওখানে। ওখানে ঝড় হওয়াতে নর্মালি এই সময় নভেম্বরের দিকে আপনার ওরা বলে এটাকে ফাস্ট আইস, মানে কোস্টের থেকে অনেকটুকু ধরেন 4-5 কিলোমিটার পর্যন্ত একদম পুরো বরফ থাকে, খুব সলিড বরফ। কিন্তু ওটা থাকলে কি হয়, আমরা জাহাজ বরফ ভেঙে কিছুটা ভিতরে চলে যাই, গেলে জাহাজের চারিদিকে বরফ থাকে, খালি পিছনটা শুধু একটু খালি থাকে, একটা সরু একটা লাইনের মতো যেখান দিয়ে আমরা আসি আর কি, আর চারিদিকে কিন্তু বরফ থাকে। তাহলে ওরা কি করে, আপনার ট্রাক নিয়ে এসে আমাদের জাহাজের পাশে দাঁড়ায়, আমাদের জাহাজ থেকে কন্টেনার নামিয়ে দেয়, নিয়ে চলে যায় আর কি। কিন্তু আমরা যখন মৌসুমে ওয়েট করছিলাম তখন একটা ঝড় হয় ওখানে, ঝড়তে এই ফাস্ট আইস ভেঙে যায়, ভেঙে গিয়ে আপনার যেটা 4-5 কিলোমিটার থাকে সেটা প্রায় 2 কিলোমিটারের মতো হয়ে গেছে। এখন যদি আরো ভেঙে যায় তখন তো আমরা তো বিপদে পড়বো, কারণ ওখানে আমরা তো কন্টেনার নামাতে পারবো না ফার্স্ট আইস যদি না থাকে।
মানে এখানে আপনারা চাচ্ছেন বরফ থাকুক,
বরফ থাকুক, না হলে আমরা যেতে পারবো না। এখন আমি চাচ্ছি বরফ থাকুক, আর বরফ যদি না থাকে আমি তো নামতেও পারবো না, আর এত শখ করে আসছি, এখন যদি ডেভিসে নামতে না পারি তাহলে তো খুব খারাপ। আচ্ছা যাই হোক, আমরা গেলাম ডেভিসে, চার পাঁচ দিনের ছিল বরফ টরফ ভেঙে, নর্মালি তিন দিনে চলে যাওয়া যায় কিন্তু বরফ ভাঙতে অনেক সময় লাগে। তো ওখানে যাওয়ার পরে প্রথম যখন দেখলাম ডেভিস, এত সুন্দর লাগলো, অনেক কাছে চলে গেছি। তো যাই হোক, অল্প একটু বরফ ভাঙতে আমাদের ছয় সাত ঘন্টা লেগেছে, জাহাজের ধরেন জাহাজের টিমিটার ধরেন 200 meters এর মতো বরফ ভাঙতে প্রায় 7-8 ঘন্টা লাগলো। আস্তে 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 একটু যায়, আর পিছিয়ে আসে, আবার একটু ধাক্কা মারে, আবার হিলিং করে, আইস আইস জাহাজ হিল করে বরফ ভাঙতে ভাঙতে যাই হোক গেল। মনে হয় 19 তারিখে 19 নভেম্বর ওখানে পৌঁছলাম, সন্ধ্যার দিকে পৌঁছলাম, তখন জাহাজ তো তখন কেউ নামতে পারবে না। তারপর দিনে, আচ্ছা মজার কথা, জাহাজের কলিগরা, আমার ইঞ্জিনিয়ার কলিগরা আমাকে বলতো, যদি তোমার ডিউটিও থাকে তুমি, আমরা তোমার ডিউটি করব, তুমি যেহেতু আসো নাই তোমাকে প্রথম, তুমি ইউ মাস্ট গো আমাকে বলছে, তুমি তুমি যা যেই সুযোগে আসুক তুমি অ্যান্টার্কটিকে পা দিয়ে আসো। তো যাই হোক, আমাকে চিফ ইঞ্জিনিয়ার আর বললো, আমরা দুজন ছিলাম আরেকটা আরেকজন ব্রিসবেনের, বললো তোমরা দুজন এখানে ডেভিসে নামো নাই, তোমরা যাও ডেভিসে। প্রথম বিশ্বাস করেন, প্রথমে আইসে পা দিয়ে আমার কাছে মনে হলো যেন আমি একটা নতুন জায়গায় আসলাম, মানে একটা অদ্ভুত ফিলিং আর কি, খুব সুন্দর ফিলিং লাগলো। আচ্ছা আইস কিন্তু খুব খুব স্লিপারি, কিন্তু আগেই বলে দিয়েছে যে কেয়ারফুল, ওখানে হাঁটার সময় একটু সাবধানে থেকো আর কি। তো ওরা কি করে, আপনার ওই বুলডোজার দিয়ে একটা বরফ ভেঙে একটা রাস্তা বানিয়ে ফেলে, ওইখান দিয়ে হাঁটলে কোনো অসুবিধা হয় না। তো আমি ওইটা ফলো করে, আমি আরেকজন কলিগ দুজন ফলো করে ছবি তুললাম, আস্তে 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 ডেভিসে গিয়ে হাজির হলাম। তো একটা অদ্ভুত ফিলিং আর কি।
ডেভিসে কি আছে, ওটা একটা ক্যাম্প?
আচ্ছা না, ওদের স্টেশন বলে ওরা, ওখানে প্রায় 40-50 জনের মতো থাকে সামারে, আর উইন্টারে হয়তো আরো কমে যায়। ওখানে একটা লেজার বিম আকাশের দিকে ছুড়ে আর কি, ওটা আমাকে একজন সায়েন্টিস্ট বললেন যে এটা অ্যাবাউট 30 kilometers উপরে পর্যন্ত যায়, ওই অ্যাটমসফিয়ার স্টাডি করে। তা আবার বললেন কিনা 6% স্পেসে চলে যায় লেজার বিম, 94% রিফ্লেক্টেড হয় আর কি, তো ডিফারেন্ট লেয়ার বুঝতে পারে। তো ওখানে কমিউনিকেশন স্টেশনও আছে, তারপরে কিছু সায়েন্টিস্ট যারা মেরিন বায়োলজিস্ট, ওনারা পেঙ্গুইন স্টাডি করে।
তারপরে
অস্ট্রেলিয়ান সরকারের এটা আর কি।
এবং ওই যে ধরেন আপনাদের সাথে যে বিদেশি যারা এসেছিল, তারা তারা কি আগেই নেমে গিয়েছিল?
বিদেশি দুজন মালয়েশিয়ান ছিলেন, ওরা কেসিতে নেমে গিয়েছিল।
আপনি আপনি ডেভিসে কতদিন থাকলেন?
ডেভিসে আমরা তিন দিন ছিলাম, তিন দিন একটু পরের দিনে তিন দিন ছিলাম ফুল ডে, তারপরে হাফ ডে
ছিলাম।
জাহাজে থাকতাম, ওখানে একটা আইল্যান্ড আছে, তিনজন ওখানে মারা গেছিলেন, ওনাদের মেমোরিয়াল আর কি। তা আমি, আমার শখ ছিল ওইখানটা একটু ঘুরে আসতে, একা আবার যাওয়া তো সম্ভব না, কেউ কেন ওখানে ধরেন ডেভিসে যেতে পারি একা, ওটা একটা আইল্যান্ড পাশে আর কি, কিন্তু বরফের উপর দিয়ে, সাগরের উপরে বরফ, বরফের উপরে হেঁটে
যেতে হবে,
কিন্তু অনেক সময় স্লিপারি আছে আর কি। তো আমার কলিগকে বললাম, বলে কলিগ বলে না আমি যাবো না এখন, আমি টায়ার্ড হয়ে গেছি। আমি ঠিক আছে, তাহলে 18-19 আমরা মানে 20 তারিখ রাত্রে আমাকে, যখন ওই ডেভিস থেকে আমি ফিরে আসলাম, তখন এক থার্ড ইঞ্জিনিয়ার আমাকে বললেন যে চিফ ইঞ্জিনিয়ার তো সকালবেলায় ভোরবেলা 6টার সময় ওই পাহাড়ে যাবে। তাই আমি বললাম তাহলে তো আমিও যাবো ওনার সাথে। বলে তুমি এক কাজ করো, ডোরে একটা চিট লিখে রাখো যে তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যাও। কিন্তু আমি আর চিট লিখি নাই, বাট কিন্তু আমার এতই শখ যাওয়ার জন্য আমি ঠিক আগেই ঘুম থেকে উঠে গেছি। তখন উনি যখন রুম থেকে বেরোচ্ছে, আমি বললাম যে আমি তো আপনার সাথে যেতে চাই। বললেন কোনো অসুবিধা নেই, আসো, আমি আরো ইউ আর ওয়েলকাম। তো গেলাম দুজনে, উনি কিন্তু যাওয়ার সময় আইস স্লিপারি বললাম না, বিশ্বাস করেন আমার খুব ভয় লেগে গেছিল। উনি যে পাহাড়ের ওই আইল্যান্ডটা ওঠার সময় হঠাৎ করে স্লিপ করে বরফের উপরে পড়ে গেলেন, ভাগ্যে কিছু হয় নাই আর কি ওনার। আমি সাবধানে ছিলাম, তো আমরা পাহাড়ে উঠলাম। তো উনি অ্যাঙ্কারেজে ওঠার পরে আমাকে বলে, ইজেন্ট ইট বিউটিফুল ক্রিয়েশন অফ গড, ইটস রিয়েলি ইটস বিউটিফুল ক্রিয়েশন অফ গড। পাহাড়ে উঠে যে দৃশ্যটা দেখলাম না, মানে দৃশ্যটা হচ্ছে ঠিক সকাল 6টা, তো সূর্যটা আলো আছে, মানে ওখানে আবার মেঘলা ছিল, আলো আছে, আপনার দূরে আরো পাহাড়, কিন্তু তখন তো জাস্ট, এখন তো আপনার নভেম্বরের দিকে, তখন পুরো বরফ নাই সামার, কিছু কালো সাদা পাহাড়ের মধ্যে, তারপরে আর এদিকে আকাশটা যখন একটু মানে মানে একদম সূর্যটা পুরোটা আলোটা একদম ব্রাইট না, কিন্তু ডিফারেন্ট কালারও আছে, আর সমুদ্রের পানিও দেখা যায় কিছু, ওই বরফ ফার্স্ট আইস বললাম তারপরের দিকে, আর আইসবার্গ ভাসছে, মানে এত অদ্ভুত চিন্তা করা যায় না। আমার কাছে মনে হলো যে আমার হোল ট্রিপের ওই সকালটা হচ্ছে বেস্ট ট্রিপ, মানে আমি এখনো আমি চিন্তা করতে পারি, মানে আমি আমার চিফ ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে দিস ইজ দ্য আই মিন দ্য বেস্ট টাইম অফ দ্য হোল ট্রিপ।
আমার মাঝে জড়িয়ে আছে তুমি জানি, আজি সকালে ধীরে ধীরে তার কপালে, যেটা আমার মাঝে জড়িয়ে আছে তুমি জানি, আজি সকালে ধীরে ধীরে তার কপালে, এই অরুণ আলোর সোনার কাছে তুমি গাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আগর কাবুল শোভা পাওয়া, সেই হওয়াতে হৃদয় আমার দাও, আলো তিনি ধর্ণা ধরায় ধরিয়ে দাও, আগুনে খেলের আনন্দ ধরায় ধরিয়ে দাও, মনের কোণে সব দিন তাহলে মাথা ধরিয়ে দাও, আনন্দ ধারায় ধুয়ে দাও, মনের কোণে সব দিনতা মলিনতা ধুয়ে দাও, আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত তার নাই তো বাদে নাই তো ছন্দ নাই তো দান, আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত তার নাই তো বাণী নাই তো ছন্দ নাই তো তারে আনন্দে জাগরণে ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল প্রাণের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও, আলোতে ধারণা ধরায় ঘুরিয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা দুলার ভাবা ঘুরিয়ে দাও,
আচ্ছা তারপরে ওইখান থেকে নামলাম পাহাড় থেকে নেমে ওই চিফ ইঞ্জিনিয়ার একটা পাহাড় থেকে একটা সুন্দর কালারের একটা পাথর পেলেন, ওই পাথরটা নিয়ে একটা মেমোরিয়ালে ওই যেখানে ছিল ওখানে দিয়ে আসলো আর কি, লেট হিম বি ইন পিস।
এরা কবে মারা গেছিল?
ওখানে এক্সপিডিশনাররা ওখানে থাকাকালীনই মারা গেছিলেন, মানে আমি ডিটেল জানি না, তিনজন মারা গেছিলেন আর কি। তো ওইখান থেকে তারপরে আস্তে ধীরে অনেক ছবি টবি তুললাম, আস্তে তখন রিল্যাক্স মুডে পাহাড় থেকে নামলাম, নেমে দূরে দেখি চারটা পেঙ্গুইন দেখলাম, তো আমি চিফ ইঞ্জিনিয়ারকে বললাম আমি তো পেঙ্গুইন দেখার শখ আমি একটু যাই, উনি যেতে যাচ্ছিলেন না, উনি আবার একটা এক জায়গায় সিল দেখেছেন, সিল দেখতে যান, আমি বলছি তাহলে তুমি সিল দেখতে যাও আমি পেঙ্গুইন দেখতে যাবো, না না তোমার সাথে যাবো আমি, তো পেঙ্গুইন দেখতে গেলাম, একদম কাছে এসে গেছি, আবার নিয়ম আছে একদম আমাদের কাছে যাওয়ার নিয়ম নাই আর কি, বাট কিন্তু যদি আমি বসে থাকি ওরা যদি আসে আমার অসুবিধা নেই,
মানে ওদের কোনো নিয়ম নেই,
আমার নিয়ম আছে আর কি, পেঙ্গুইনদের কোনো নিয়ম নেই, তা আমি আস্তে আস্তে গিয়ে একটা কাছে গিয়ে বসে গেলাম, পরে দেখি পেঙ্গুইন দাম এনে আমার কাছে আসলো, একদম কাছে এসে গেছে, এক মিটারের মতো হবে, হ্যাঁ তাহলে আস্তে করে দেখি এসে আস্তে করে চলে গেছে, আমি আর কোনো ওদেরকে বিরক্ত করি ডিস্টার্ব করি নাই আর কি। তো ওইখানে যে পেঙ্গুইন দেখলাম সকালে, সকালে কথা বলছি, সন্ধ্যার দিকে হঠাৎ আমার সন্ধ্যা ঠিক চারটা বা পাঁচটা হবে এরকম বিকাল ধরেন, হঠাৎ আমি ইঞ্জিন রুমে আছি, টেলিফোন আসলো যে ইঞ্জিন রেডি করতে হবে, আমি কি ব্যাপার বলে না আমাদের পাশে সব বরফ ভেঙে যাচ্ছে, তা আমি বাইরে দেখতে গেলাম, দেখলাম যে যেখানে সকালে আমি হাঁটলাম পেঙ্গুইন দেখতে পুরা জায়গা সাগর হয়ে গেছে, আমাদের জাহাজের পাশে বরফের উপরে কন্টেনার রাখা ছিল, এখন যেহেতু জাহাজ বরফ ভেঙে যাচ্ছে সব লোকজন ওখান থেকে সরে গেছে আর কি, কারণ এখন তো রিস্কি যদি বরফ ভেঙে পানির নিচে পড়ে যায় তারপর দিন সকালবেলায় ডিসিশন নেওয়া হলো না আমরা আর ওই কন্টেনার গুলো নিয়ে আসবো না, আমরা জাহাজে কয়েকজন আর কয়েকজন এক্সপেডিশনার ছিলেন ওনাদেরকে নামিয়ে দিয়ে আমরা আর কয়েকজন শোর থেকে আসবেন ওনাদেরকে নিয়ে আমরা রওনা দিব। তো সকালবেলায় আমরা রওনা দিলাম, রান্না দেওয়ার সময় আবার চিফ ইঞ্জিনিয়ার আমাকে বললেন তুমি উপরে যাও, ওখান থেকে বিদায়ের সময় ওরা এক ফায়ার ওয়ার্কস করে আর কি ফ্লেয়ার এ করে। তো আমি গেলাম দেখে দেখলাম ডেভিস থেকে দুটো ফ্লেয়ার আকাশের দিকে, দিনের বেলায় কিন্তু দেখা যাচ্ছিল লাইট আর কি, বেশ বড় লাইট ছিল। তখন জাহাজ আপনার রিপ্লাই দিল জাহাজের হুইসেল দিয়ে, আমার কাছে মানে ওই মন স্পর্শ করে যে একটা বিদায় নিয়ে চলে যাচ্ছি আর কি, আর আমি তো আর আসবো না, হয়তো এটা শেষ দেখা। আর আর খারাপ লাগছিল যারা সরে আছে তারাও তো মনে করছে আমরা তো এখানে ধরেন আমার তাদের জন্য মনে হচ্ছিল তারা ওখানে অনেকদিনের জন্য রয়ে যাচ্ছে, তাদের তো আর কেউ নিয়ে আসবে না এখন। তারপর ওখান থেকে নিয়ে আসার সময় খুব একটা প্রবলেম হয়নি, কারেন্ট ওয়েভ সবকিছু আমাদের ফেভারে ছিল, তাড়াতাড়ি চলে আসছি। আমি আপনার অক্টোবরের 11 তারিখে জাহাজে উঠলাম আর ডিসেম্বরের 2 তারিখে হোবার্টে নেমে গেলাম জাহাজ থেকে।
এরকম ভাবে বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবার থেকে তো অনেক দার্শনিক পরিবর্তন ঘটে মানুষের, তা আপনার কি এরকম কোন দার্শনিক চিন্তা বা পরিবর্তন এসেছে?
না আমি জানি না আমার কোন পরিবর্তন হয়েছে কিনা, আমার মনে হয় না।
খুবই সুন্দর একটা ভ্রমণ হয়েছে
আপনার, আমি খুবই খুশি।
ধন্যবাদ আপনি আমাদের সাথে নিলেন,
সবাইকে ধন্যবাদ।
শ্রোতা বন্ধু, আব্দুল হান্নানের অ্যান্টার্কটিকা ভ্রমণের বৃত্তান্ত শুনলেন। উনার অ্যান্টার্কটিকা ভ্রমণের ছবি আপনারা মইনুল আহসানের ওয়েবসাইট হঠাৎ র্যান্ডম ডট কম এ পাবেন, hotathrandom.com। রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন সমবেত কণ্ঠে। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangla@hotmail.com এবং bangla@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ওয়েবসাইট হল www.banglaradio.org.au। শ্রোতা বন্ধু, নববর্ষ যেন বয়ে আনে আপনার জন্য সার্থকতা, সুখ ও সুস্বাস্থ্য। সারা বছর বাংলা রেডিওকে সমর্থন করার জন্য আমাদের কৃতজ্ঞতা রইল। আমাদের অনুষ্ঠানের আজ এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।